শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত এবং এখানে ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
বিমস্টেকের নিরাপত্তা প্রধানদের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
রয়েছে খালেদা জিয়া মামলা প্রসঙ্গে জহুরুল আলমের প্রতিবেদন।
হাইকোর্ট বিভাগ খালেদা জিয়ার 5 বছরের সাজা কেন বাড়ানো হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে।
রোহিঙ্গাদের আশ্রয় প্রসঙ্গে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
পশ্চিমবঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সরকার আশ্রয় দিচ্ছে এই অভিযোগ করে হিন্দু ভোট বিজেপি সংহত করতে চায়।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটনের বিষয়, রাশিয়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবল এবং রাশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস রাশিয়াকে বিপজ্জনক রূপে চিহ্নিত করেছেন, বেপরোয়া আচরণ তার বলেছেন তিনি। বলেন, ওই যে প্রাক্তন রুশ গুপ্তচর, তাঁর কন্যার ওপর ব্রিটেনে সামরিক মাত্রার নার্ভ বিষের হামলা চালানো হয়, বোঝাই যায় যে মস্কোর হাত ছিল তার পেছনে। এক ব্যক্তিও তাঁর কন্যার উপর খুনের হামলা, এই যদি হয় সূচনা, পরেরটা তার কেমন হবে, বলেন ম্যাটিস প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সমবেত সাংবাদিকদের সামনে। ওই যে ঘটনায় রাশিয়ার বিপক্ষে কূটনৈতিক পাল্টা প্রতিক্রিয়ার উদ্ভব ঘটে, সে সম্পর্কেই সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করছিলেন। হোয়াইট হাউস থেকে গতকাল মঙ্গলবার বলা হয় 25টিরও বেশি দেশ কূটনৈতিক ছত্রছায়ার আড়লে থেকে কাজ করছিলেন, এরকমের 150 রুশ গোয়েন্দা কর্মীকে বহিষ্কার করেছে এবং আরও অনেক দেশই এখন ওয়াশিংটনের পথ অনুসরণ করবে বলে ওয়াশিংটন আশা করছে। উত্তর আটলান্টিক মৈত্রীজোট নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, অগ্রহণীয় আচরণের জন্য যে মূল্য দিতে হয় তার পরিণতির ভোগান্তি যে সইতে হয়, এতে করে সেরকম একটা বার্তা স্পষ্ট করে রাশিয়াকে পাঠানো হচ্ছে। চীন বলছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেজিংয়ে এক গোপন সফরকালে কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্ত করার ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রবৃত্ত হওয়া নিয়ে তার দায়বদ্ধতার কথা নিশ্চিতভাবে ব্যক্ত করেছেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে উত্তর কোরিয়ার নেতার ছবি ছাপিয়ে লিখেছে, কিম ও তাঁর পত্নী রিসোল জু রবিবার থেকে বুধবার পর্যন্ত অসরকারি সফরে বেজিং গিয়েছিলেন এবং পিপলস গ্রেট হলে তাঁরা শি ও তাঁর পত্নী পেং লি ইউয়ানের সঙ্গে নৈশভোজে মিলিত হন। বৈঠককালে চীন ও উত্তর কোরিয়ার মধ্যেকার ঘনিষ্ঠ যোগাযোগ অক্ষুণ্ণ রাখার ব্যাপারে দু নেতা তাঁদের দায়বদ্ধতার কথা ব্যক্ত করেন। পিয়ংইয়াংয়ের বেপরোয়া পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যে ঘটনা কিনা টানটান উত্তেজনার জটে আটকিয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন পল স্টিভেন্স ফ্লোরিডা রাজ্যের পার্কল্যান্ডে প্রাণঘাতী স্কুল শুটিংয়ের প্রতিক্রিয়ার যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয় তার উল্লেখে পরিবর্তনের সূচনাকল্পে দ্বিতীয় সংশোধনী খারিজের আহ্বান জানিয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার মঙ্গলবারের সংখ্যা প্রকাশিত উপসম্পাদকীয় নিবন্ধে 97 বছর বয়সী স্টিভেন্স লিখেছেন, দ্বিতীয় সংশোধনী খারিজ করতে সাংবিধানিক সংশোধনী আনা গেলে আইনি বিতর্কে জাতীয় রাইফেলস অ্যাসোসিয়েশন এনআরএর তার্কিক ক্ষমতা অনেকখানি স্তিমিত হবে এবং অন্য যে কোনো বিকল্প পন্থার চেয়েই সেটা হবে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আইনি অবরোধের গঠনাত্মক একটা পদক্ষেপ। 2008 সালে উচ্চ আদালতের রায়ে আত্মরক্ষায় ব্যক্তিবিশেষের ক্ষেত্রে প্রযোজ্য আগ্নেয়াস্ত্র রাখার যে অধিকার প্রদান করা হয়, স্টিভেন্স তাঁর বিপক্ষীয় অবস্থানে ছিলেন। বলেন, ওই রায় ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের হাতে বিস্তর প্রচারণার একটা হাতিয়ার তুলে দিয়েছিল। স্টিভেন্স 2010 সালে 35 বছরেরও বেশি কাল কাটিয়ে অবসর গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র অর্থনীতি 2017-র প্রথম কমাসে যেমনটি ভাবা হয়েছিল তার চেয়েও একটু বেশি তেজি ভাব নিয়ে বেড়েছে, সম্প্রসারিত হয়েছে তা বাৎসরিক 2.9% হারে। আজ বুধবার বাণিজ্য দপ্তর থেকে যে রিপোর্ট মিলেছে তাতে দেখা যায় ভোক্তা খাতের তেজি ভাবই এ বৃদ্ধির মূল কারণ। বছরের চতুর্থ ত্রৈমাসিক মেয়াদে নিটোল বৃদ্ধি যুক্ত হয়েছে, যার ফলে 2017 বিশ্বের সবচেয়ে বড় এই অর্থনীতিতে বৃদ্ধি দেখা দেয় 2.3%, আগের বছরের তুলনায় যা কিনা উল্লেখযোগ্য মাত্রার বৃদ্ধি। এখন বড় মাপের কর রেয়াত এবং পরবর্তী বছর দুই সরকারি ব্যয় বরাদ্দের বর্ধমান মাত্রার নিরিখে অর্থনীতিবিদদের কেউ কেউ এখন তাঁদের 2008 সালের আগাম আর্থনৈতিক আঁচ অনুমানে পরিবর্তন পরিবর্ধন নিয়ে আসছেন।
বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি রোহিঙ্গা শরণার্থীদের জন্য $900,000 মূল্যের ওষুধ দিয়েছে। এদিকে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। শুনুন আমির খসরুর রিপোর্ট।
প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সরকার চীন, ভারত, থাইল্যান্ড সহ মিয়ানমারের প্রতিবেশী 5টি দেশের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক পরিচালক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি রোহিঙ্গা শরণার্থীদের জন্য $900,000 মূল্যমানের 6,22,000 ডোজ জন্মনিয়ন্ত্রণকারী ঔষধ বা কন্ট্রাসেপটিভ প্রদান করেছে। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এসব দেওয়া হয় বলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বছরের 25 আগস্ট থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার $110 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় বাংলাদেশিদের সহায়তার জন্য দিয়েছে। ঢাকায় ইউএসএআইডি প্রধান ইয়ানিনা জেরুজালেস্কি বলেছেন, বিপন্ন রোহিঙ্গাদের সহায়তায় ইউএসএআইডি অঙ্গীকারবদ্ধ। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। তাদের একাংশের আশঙ্কা যে রোহিঙ্গা ইস্যুকেও বিজেপি ব্যবহার করতে পারে। গৌতম গুপ্তের রিপোর্ট।
প্রধানত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মায়ানমার থেকে আগত কিছু রোহিঙ্গা শিবির গড়ে সেখানে বসবাস করছে। এদেশে আসা সব রোহিঙ্গাদেরই দেশের নিরাপত্তার দোহাই দিয়ে দেশ ছাড়া করতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। বিষয়টি অবশ্য এখন সুপ্রিম কোর্টের বিবেচনায়। তৃণমূল সরকার এদের প্রশ্রয় দিচ্ছে বলে বিজেপি হিন্দু আবেগে সুরসুরি দিতে পারে বলে তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ কেউ ভাবছেন। জাতীয় নিরাপত্তা এমন একটি বিষয় যা অধিকাংশ মানুষকেই সহজেই আলোড়িত করে। তৃণমূল কংগ্রেসের ধারণা এবার রোহিঙ্গা তাস খেলবেই বিজেপি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিমস্টেক ভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের দ্বিতীয় বৈঠক বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়। জহুরুল আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান সমন্বয়ে গঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর বহুমাত্রিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোট বা বিমস্টেকের দেশগুলোর জাতীয় নিরাপত্তা প্রধানদের দ্বিতীয় বৈঠক বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। রুদ্ধদ্বার এই বৈঠকে অংশ নিতে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মঙ্গলবার ঢাকায় এসেছেন। বৈঠকে এই অঞ্চলের দেশগুলোর সামগ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষ করে নিরাপত্তা ঝুঁকি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং এর বিস্তার রোধে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয় বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈঠক সম্পর্কে কিছুই জানানো হয়নি। রাতে বিমস্টেক নিরাপত্তা প্রধানদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কর্মসূচি স্থির রয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনসান সুচির এক ঘনিষ্ঠ মিত্র মিয়ানমারের সংসদ কর্তৃক দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। উইন মিন্ট এখন হিতিন কিয়াওয়ের জায়গায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আজ বুধবার ভগ্ন স্বাস্থ্যের কারণ দর্শিয়ে হিতিন কিয়াও গত সপ্তাহে পদত্যাগ করেন। আজ বুধবার মালয়েশিয়ায় শত শত বিক্ষোভকারী কুয়ালালামপুরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় বিতর্কিত এক নির্বাচনী পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, যে পরিকল্পনা কিনা সংঘাত পীড়িত প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোট সরকারকে আসন্ন সাধারণ নির্বাচনের আগে দিয়ে লাভবান করতে পারে বলে প্রতিবাদীরা মনে করেন। বিক্ষোভকারীরা মালয়েশিয়ার বিরোধী পক্ষীয়দের প্রতীক হলুদ রঙের শার্ট পরে মিছিল করে সংসদ অভিমুখে গিয়ে গেলে দাঙ্গা প্রতিরোধ পুলিশ বাহিনী তাদের পথরোধ করে। ইরান, ইসরায়েল এ দুদেশেরই মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনী রয়েছে সবচেয়ে শক্তিশালী। মনে হয় দুদেশই সংঘাতের পথ বেয়েই এগিয়ে চলেছে। যেন বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে ওখানটায় আঞ্চলিক একটা লড়াই না বেঁধে ওঠে যে লড়াই শেষমেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়াকেও জড়িয়ে ফেলতে পারে। এই যে উত্তেজনার বলয়, এর কেন্দ্রবিন্দু হল ইসরায়েলের উত্তরাঞ্চলবর্তী প্রতিবেশী দেশ সিরিয়া। ওখানে ইরান, রাশিয়া দুদেশই প্রেসিডেন্ট বাশার আসাদের সরকারকে মদত যোগাতে নিজেদের অবস্থান বেশ শক্ত পোক্ত করে গড়ে তুলেছে। লড়াইয়ের ঢেউ এখন কখনো সখনো ইসরায়েলের সীমান্ত পেরিয়ে উপচিয়ে পড়তেও দেখা যায়। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারের সিনিয়র অ্যানালিস্ট ক্রিস্টোফার কোজ্যাক আশঙ্কা করছেন, এ পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে নাগালের বাইরে না চলে যায়। বলেন তিনি ভয়েস অফ আমেরিকাকে। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে।
হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় রাশিয়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবল এবং রাশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্ক। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
ধন্যবাদ তাহিরা। যেমন শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। এবং তাহিরা যেমন বললেন, রাশিয়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবল এবং রাশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্ক চলছে, সমালোচনার ঝড় উঠেছে নানা কারণে, সেইগুলোই আমরা বিশ্লেষণ করব আজকের আমাদের এই আলোচনায়। আর আলোচনায় আমার সঙ্গে রয়েছেন ঢাকা থেকে দিলু খন্দকার। দিলু খন্দকার, আপনি লাইনে আছেন? আচ্ছা। আর কলকাতায় রয়েছেন জয়ন্ত চক্রবর্তী। জয়ন্ত খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যোগ দিচ্ছেন। জয়ন্ত, আপনি লাইনে আছেন?
হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আর কলকাতায় রয়েছেন রূপক সাহা, তাকে আমরা টেলিফোন করছি, পাওয়া গিয়েছে তাহিদ? রূপক সাহা, আপনি লাইনে আছেন?
হ্যাঁ আছি।
আজ ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। এবং নিউ ইয়র্ক থেকে আছেন মিজানুর রহমান। প্রত্যেকেই খেলাধুলা নিয়ে লেখালেখি করেন, বিভিন্ন মাঠে মাঠে গিয়ে খেলার খবর কভার করেন, এবং তারাই আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজকের এই আলোচনায়। কারণ 2018 সালের অন্যতম আকর্ষণ যদি এই মুহূর্তে কাউকে আমরা জিজ্ঞেস করি, তাহলে যারা আমরা খেলা নিয়ে কাজকর্ম করি, খেলার দিকে নজর রাখি, তাদের সবার কাছে এক বাক্যে তারা বলবেন বিশ্বকাপ ফুটবল। আমি আপনাদের চারজনের কাছে জিজ্ঞেস করছি, সত্যি কথা বললাম তো?
আমিও কভার করেছি, দিলু খন্দকারও কভার করেছেন,
এখানে মিজানুর রহমান রয়েছেন নিউ ইয়র্কে,
ওয়াকি বহাল, কিন্তু বিশ্বকাপ ফুটবলের কাছে অন্য সবকিছু ম্লান হয়ে যায়।
হ্যাঁ, কিন্তু জয়ন্ত, আপনাকে দিয়ে শুরু করছি এই জন্য যে আপনাকে আবার ছুটতে হবে অন্য জায়গায়। তো এবার রাশিয়ার মাঠে মাঠে খেলা হবে, তবে কেবল খেলা নয় বা দল বাছাই নয় এবং প্রীতি ম্যাচগুলো নয়, এই মুহূর্তে রাশিয়ার রাজনীতি, কূটনীতি, নানা বিষয় নিয়ে বিতর্ক, সমালোচনার ঝড় উঠেছে। তো আপনি কোন দৃষ্টিতে দেখছেন এবারের বিশ্বকাপকে? অনেকে আশঙ্কা করছেন, একটা টানাপোড়েনের মধ্যে রয়েছেন, যে কোথাও কেউ বয়কটের ঝড় তুলবে নাকি আবার প্রস্তাব দেবে নাকি, যেমন আইসল্যান্ড ইতিমধ্যেই বলেছেন যে বয়কটের আশঙ্কা থাকতে পারে, আবার অস্ট্রেলিয়া মনে করছে না বয়কট নয়, কিন্তু রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ দিনে দিনে বাড়ছে। জানত
এই জন্য আমাদের একটু পেছন ফিরে যেতে হবে। যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখব যে আজ থেকে প্রায় 38 বছর আগে যে মস্কোতে অলিম্পিক হয়েছিল, সেই অলিম্পিকে আমেরিকান ব্লক, তারা কিন্তু রীতিমতো আটঘাট বেঁধে তারা এই ইস্টার্ন ব্লককে বয়কট করেছিল, এবং সেই সময় অলিম্পিক রীতিমতো একটা বিভিন্ন অবস্থায় গিয়ে পৌঁছেছিল। কিন্তু এই 38 বছরে পৃথিবী অনেকটাই বদলে গেছে, এবং পৃথিবী বদলে যাওয়ার ফলে যে পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়েছে, তার জন্য আমার মনে হয় না যে বিশ্বকাপ এই ধরনের বয়কটের ফলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে। বেশ কয়েকটি রাজনৈতিক জিগির উঠবে, রাজনৈতিক একটা কচকচানি শুরু হবে, দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হবে, কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের জয় হবে। ফুটবল এমন একটা খেলা যে খেলাটা গোটা বিশ্বকে একটা একটা বন্ধনে বেঁধে ফেলে, এবং আমি আশা করব যে এবারের বিশ্বকাপও তার ব্যতিক্রম হবে না। রাশিয়াতে বিশ্বকাপ হচ্ছে বলে কিছু কিছু রাজনৈতিক প্রথা, প্রকরণ, কথা, কাহিনী উঠে আসছে, কিন্তু আলটিমেটলি ফুটবলের জয় হবে। কারণ বিশ্বকাপ ফুটবল এমন একটা ইভেন্ট, যে ইভেন্টে ফুটবল খেলিয়ে দেশগুলি অংশগ্রহণ থেকে বিরত থাকবে, বিশেষ করে যারা কোয়ালিফাই করেছে, এমনটি হবার সম্ভাবনা খুব কম।
আমাদের ফেসবুকে এই মুহূর্তে যেমন নাজিম মাহমুদ বলে একজন লিখছেন, আপনার কথার জেরেই তিনি আমার মনে হয় সেই একই কথাই মানে জানাচ্ছেন যে রাশিয়ার সাথে ইউরোপ এবং আমেরিকার সম্পর্কে টানাপোড়েন নতুন কিছু নয়। এই টানাপোড়েন বিশ্বকাপ ফুটবলের ওপর প্রভাব ফেলবে তা মনে করি না। আন্তর্জাতিক বিতর্ক যাই হোক, দর্শক হিসেবে, ফুটবল প্রেমী হিসেবে আমাদের প্রত্যাশা বিশ্বকাপ ফুটবলে এই বিতর্ক কোনো প্রভাব ফেলবে না, সেটাই আশা করছি। আশা করছি বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলো ফুটবলের সাথে রাজনীতিকে জড়াবে না। আরও আশা করছি তারা ফুটবলকে ফুটবলের জায়গায় থাকতে দেবে আর রাজনীতিকে রাজনীতির জায়গায়। চমৎকার লিখেছেন নাজিম, কি মনে করেন জয়ন্ত?
একেবারে সত্যি কথা লিখেছেন যে রাজনীতি রাজনীতির জায়গায় থাক, ফুটবল ফুটবলের জায়গায় থাক। বিশেষ করে আমরা দেখেছি যে খেলার সঙ্গে রাজনীতিকে ইদানিংকালে প্রায় এক প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়, কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু খেলার জয় হয়। এই কারণে খেলার জয় হয় যে এই যে কোনো খেলা তার একটা যে একটা একটা সব হৃদয় ছুঁয়ে ফেলা একটা দিক রয়েছে, সেই দিক থেকে বিশেষত বিশ্বকাপ ফুটবল আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা অনেকেই বিশ্বকাপ ফুটবল একাধিক কভার করেছেন, তারা পরে নিশ্চয়ই বলবেন যে বিশ্বকাপ ফুটবলের যে ম্যাগনিচিউড, বিশ্বকাপ ফুটবলের যে ব্যাপকতা, বিশ্বকাপ ফুটবলের যে বৈচিত্র্য তার কাছে কোনো কিছুই তুলনীয় হয় না।
মানে একটা বৈশ্বিক দিক রয়েছে পুরো পৃথিবী জুড়ে, তখন সেই উন্মাদনা এক মাস কারো দৃষ্টি আর কোথাও থাকে না, কোনো রাজনীতি কূটনীতি সবই ব্যর্থ হয়ে যায়। যেমন একটা কথা কিন্তু আপনি বললেন জয়ন্ত, যে রাজনীতির বাইরে রাখা উচিত খেলাকে, কিন্তু আবার খেলার সঙ্গে রাজনীতি কূটনীতি জড়িয়ে পড়ে। যেমন এই সম্প্রতিতে আপনি দেখলেন যে কোরিয়ার সাথে, দুই কোরিয়ার মধ্যে যে একটা সম্প্রীতির ভাব গড়ে উঠছে সেটা কিন্তু ওই খেলার মধ্যে দিয়েই, শীতকালীন অলিম্পিকের মধ্যে দিয়েই এগিয়ে এলো, নয় কি?
আমরা দেখেছি সেই সব ঘটনা, ক্রিকেট ফ্রেন্ডশিপ ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ককে নিবিড় করার জন্য ক্রিকেটকে ব্যবহার করা হয়েছিল, এগুলি ব্যবহার হতে পারে, কিন্তু বাস্তবে কিন্তু খেলা খেলার জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়, এবং রাজনীতি কোন সময় খেলাকে খুব বিভিন্ন করতে পেরেছে দু একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া করতে পেরেছে বলে মনে হয় না। সুতরাং এবারে রাশিয়ান বিশ্বকাপ যে সফল হবে তার ইঙ্গিত কিন্তু এখন থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে এমন এমন মহাতারকার উপস্থিতি রয়েছে যেখানে অন্য সবকিছু ম্লান হয়ে যাবে, এটাই সহজেই অনুমেয় রোকেয়া।
হ্যাঁ, সেটাই মনে করছি। তো দিলু খন্দকার, আপনি সংক্ষেপে এর সাথে যোগ দেবেন, জয়ন্ত যতক্ষণ আছেন আরো বোধহয় 10 মিনিট থাকবেন, তো তার মধ্যে দিলু আপনি এবং রূপক সাহা মিজান আপনারা যদি সংক্ষেপে কিছু যোগ করেন। দিলু,
আমার মনে হয় জয়ন্তদা যে কথাটা অবতারণা করলেন মস্কো অলিম্পিক বয়কটের ব্যাপারে, আমি সেদিকে যাব না। বিশ্বকাপ এলেই মনে হয় একটা নতুন করে এটা একটা ট্রেন্ড শুরু হয়েছে, কারণ আমি প্রথম বিশ্বকাপ গিয়েছিলাম আমেরিকায় যেবার হলো 1994 সালে, এবং তখন ফুটবল পন্ডিত যারা তারা কিন্তু বলেছিলেন সর্বনাশ হয়ে গেল বেসবল বাস্কেটবলের দেশে, ফুটবলটা কেন দিলে, এবার ফুটবল ক্লাবার হারাবে দর্শক হারাবে। কিন্তু আমরা এক মাস আমেরিকার বিভিন্ন শহরে খেলা দেখতে গিয়ে দেখলাম যে ছবিটা ঠিক উল্টো, সেবার কিন্তু দর্শক বেশি হয়েছিল, ফুটবলটা খুব এক্সাইটিং ছিল, পরে ফিফা বাধ্য হয়েছিল বলতে আগের বিশ্বকাপের থেকে আমেরিকা বিশ্বকাপটা অনেক বেশি মুগ্ধকর ছিল, আকর্ষণীয় ছিল, দর্শকও বেশি ছিল। তারপরে যখন আমরা ফ্রান্স ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম তখন কিন্তু বিমান ধর্মঘট ছিল, কারণ আমাদের নিজেদেরও ফ্লাইট চেঞ্জ হয়েছিল এয়ার ফ্রান্সের স্ট্রাইকের জন্য, আমাদের অন্য এয়ারলাইন্সে যেতে হয়েছিল, কিন্তু ফুটবল কিন্তু যখন মাঠে তখন আর এই কিছু ছিল না, এত অসাধারণ ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি। আবার যখন জার্মানিতে গিয়েছি জার্মানি ওয়ার্ল্ড কাপে, তখন যে দেখলাম ওখানে হোটেল শ্রমিকরা তাদের ওয়েজেস বৃদ্ধির জন্য তারা ধর্মঘট ডেকেছিল, মনে হয়েছিল যে ওয়ার্ল্ড কাপটা মানে
আবার একটা পড়বে,
রাইট, কিন্তু সেটা কিন্তু আমরা দেখিনি। সেখানেও কিন্তু ফুটবলের আমরা জয় দেখেছি, সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপ যখন যাই তখন কিন্তু আমরা শুনেছি প্রতিদিন সাউথ আফ্রিকাতে গড়ে প্রায় 50 জন মানুষ মারা যায়, সেখানে কিভাবে বিশ্বকাপ হবে। এবং আমরা যে 40 দিন সাউথ আফ্রিকার বিভিন্ন শহরে ছিলাম সেখানে ফুটবল ছাড়া আর কোনো কিছু ছিল না, সবার উপরে ফুটবল জনপ্রিয়তা।
আমি আবার সংক্ষেপ মানে আমি যাবো রূপক সাহার কাছে, রূপক আপনি কিছু যোগ দেবেন এর মধ্যে?
হ্যাঁ হ্যাঁ, আমি যন্ত্র শুনলাম এবং ও একদম খাঁটি কথাটা বলেছে যে রাজনীতি এই বিশ্বকাপের আসলে যে কোনো ধরনের রাজনীতি আনার চেষ্টা হোক না কেন সেগুলো খুব ফলপ্রসূ হয় না। আমি একটা কথা বলি যে যে সমস্ত টিমগুলো কোয়ালিফাই করেছে তারা 3 বছরের ঘাম রক্ত ঝরিয়ে তারপরে কোয়ালিফিকেশন প্রোগ্রামটা পেরিয়েছে, সুতরাং আইসল্যান্ড টিমটাও কিন্তু এবং ইংল্যান্ড টিম বা সুইডেন অন্যান্য যারা যারা এই বিতর্কে জড়াচ্ছে তাদেরও আমি তারাও কিন্তু ওই একই প্রসেসের মধ্যে দিয়ে এসছে, ফলে চট করে তাদের দেশে রাজনৈতিক নেতারা কি বলছেন বা কূটনৈতিক মহল কি বলছে তাতে যে ফুটবল টিমটা যারা চালান
খেলার উপরে যাতে না
একদম কেয়ার করবেন না। এবং এখন থেকেই ইংল্যান্ডে কিন্তু মানে অলরেডি বলতে শুরু করেছে, ফুটবল কর্তারা বলতে শুরু করেছে যে ওখানকার রাজবংশের কেউ মস্কো যাক বা রাশিয়ায় যাক বা না যাক, কূটনৈতিক আমলারা যাক বা না যাক, আমাদের ফুটবল টিমটা যাবে এবং খেলবে। ওরা দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছেন যে এই ওয়ার্ল্ড কাপটা ওদের পক্ষে কিন্তু একটা খুব ফেভারেবল সিচুয়েশনে আছে। কোন টিম ফুটবল এই ওয়ার্ল্ড কাপ জিততে পারে তার কতগুলো এই মহাদেশীয় ব্যাপার আছে। আমি যেটা বলতে চাইছি যে বলা হয় যদি ল্যাটিন আমেরিকার ফুটবলটা হয় তাহলে ল্যাটিন আমেরিকান টিমগুলো অ্যাডভান্টেজ পায়, ইউরোপিয়ান টিম ইউরোপে যখন খেলা হয় ইউরোপিয়ান ম্যাচে তখন ইউরোপিয়ান টিমগুলো অ্যাডভান্টেজ পায়। এখন এই মুহূর্তে যে ইংল্যান্ড টিমটা যে পজিশনে আছে, যে মানে ক্ষমতার মধ্যে রয়েছে, দক্ষতার মধ্যে রয়েছে, তাতে খুব আশ্চর্য হব না যদি ইংল্যান্ড টিমটা 66 মতো এরকম সাফল্য মস্কোতে গিয়ে মানে রাশিয়া গিয়ে পেতে পারে। তো ওরা চট করে ওদের দেশের লোক নেতারা যাই বলুক না কেন, যে কোনো ঝঞ্ঝা উঠুক না কেন, তাতে ফুটবল টিম বা ফুটবল টিমের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, ওয়ার্ল্ড কাপে 3 বছরের পরিশ্রম যারা করিয়েছেন,
প্রতিটা বিশ্বকাপের সময় আমরা দেখছি যে কোনো না কোনো আশঙ্কা এই বিশ্বকাপকে ঘিরে।
আচ্ছা, আমার মনে হয় আমি প্রযোজক তাওহিদকে বলছি, কোনো একটি টেলিফোন থেকে কিছু আওয়াজ আসছে, যাই হোক সেটাকে যদি আপনি সামলে নিতে পারেন তাওহিদ। আমি ফয়সাল বলে একজন লিখেছেন আমাদের ফেসবুকে যে এই রাজনীতির প্রভাব কি বিশ্বকাপের উপরে পড়বে রাশিয়া গিয়ে, তাহলে বিদেশি যারা দর্শক দেখতে যাবেন, খেলা দেখতে যাবেন, অতিথিরা যাবেন, তাদের উপর কোনো প্রভাব পড়বে কি না। ওদিকে নূরে আলম রয়েছেন টেলিফোন লাইনে, আমরা তাকে নিয়ে নিই। নূরে আলম আপনি লাইনে আছেন?
হ্যাঁ আমি লাইনে আছি।
হ্যাঁ, আপনার বক্তব্য একটু বলুন ভাই।
ধন্যবাদ আমাকে আপনার এই সুযোগ করে দেওয়ার জন্য। সামনে যে আগামী বিশ্বকাপ আসতেছে, এই বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটা প্রতীক্ষিত সময়, কারণ বাংলাদেশের মানুষ খেলা প্রিয়। এই বিশেষ করে গ্রামেগঞ্জে এই খেলাটা
খেলা প্রিয় না খেলা পাগল, এই বিশ্বকাপ ফুটবলের সময় এক মাস
খেলা পাগল যেটা বলি না কেন, অলরেডি আমি খেয়াল করেছি বিশেষ করে গ্রামে, হ্যাঁ এখন প্রত্যেক মাঠে কিন্তু খেলা শুরু হয়ে গেছে, মানে ফুটবল খেলা শুরু হয়েছে। এবং বিভিন্ন মাঠে দেখছি আমি কেউ আর্জেন্টিনার জার্সি পরছে, কেউ ব্রাজিলের জার্সি পরছে। তো এই যে একটা হ্যাঁ আমি শুরু হয়ে গেছে এবং আগামী বিশ্বকাপ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই অবস্থা চলবে। এখন এই যে প্রতীক্ষায় আছে তারা আগামী বিশ্বকাপ ফুটবল দেখবে। এখন আগামী বিশ্বকাপ যে আপনার রাশিয়া তো হবে, আমার একটু সন্দেহ হচ্ছে, রাশিয়া হচ্ছে বিশ্বের একটা উন্নত এবং পরাক্রমশালী দেশ। এখন এই রাশিয়ার সাথে বর্তমানে সারা বিশ্বের অনেক দেশের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক বা কি বলবো কূটনৈতিক সম্পর্কটা একটু খারাপ যাচ্ছে। এখন আমার আশঙ্কা বা সন্দেহ হচ্ছে যে বাংলাদেশের মানুষ যে এই যে আশায় বুক বেঁধে বা ফুটবল যারা প্রেমিক আছেন, পাগল যারা আছেন, তারা খেলা দেখার জন্য বসে আছেন, অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন। এখন এই যে রাশিয়াতে এই ফুটবল মানে খেলা হওয়ার মানে মানে প্রক্রিয়া চলছে, এখন এই রাজনৈতিক কারণে বা অর্থনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের কারণে এই ইমেজটার মধ্যে কোনো ভাটা পড়বে নাকি, এই বিষয়ে মানে যারা বিশেষজ্ঞ আছেন এই মুহূর্তে স্টুডিওতে জানতে চাচ্ছি।
আমি জয়ন্তের কাছে ফিরে যাব, কারণ জয়ন্ত আমার মধ্যে কিছুক্ষণের মধ্যে চলে যেতে হবে। জয়ন্ত আপনি শেষ কথাটি বলে যান আপনার।
হ্যাঁ, আমার আমার কথা আমাদের কলার বন্ধু যেটা বললেন সেটা হচ্ছে যে কোনো প্রভাব ফেলবে কিনা এই সমস্ত ঘটনা দর্শকদের উপর এবং মানুষের উপরে। যে কথাটা তিনি বলেছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের দর্শকরা ফুটবল দেখতে অত্যন্ত ভালোবাসেন, বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ সম্পর্কে বিরাট আগ্রহ থাকে, ভারতেও ঠিক তাই। একটু আগেই আমরা সেটা ভাগ করে নিয়েছি আমাদের অভিজ্ঞতা, বিশেষ করে আমিও বেশ কয়েকটি বিশ্বকাপ গেছি, রূপক সাহার সঙ্গে প্রথম বিশ্বকাপ কভার করার অভিজ্ঞতা আমার রয়েছে, দিলু খন্দকারকে আমি বিশ্বকাপের আসরে পেয়েছি। আমরা আমরা জানি যে বিশ্বকাপ কি উন্মাদনা সৃষ্টি করে এবং বিশ্বকাপে যারা খেলা দেখতে যান অনেকে আছেন যারা হয়তোবা টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা বেশি দামে চড়া দামে ফিফার যে ওয়েবসাইট আছে সেখান থেকে টিকিট সংগ্রহ করে খেলা দেখতে যাচ্ছেন। আমার মনে হয় না যে কোনো রকম প্রভাব তাদের উপর পড়বে, তার কারণ
বিশ্বকাপ যখন হয়, যে দেশে বিশ্বকাপ হয় সে দেশটি একটা একটা মানচিত্রে ফুটবল পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়, মানুষ কথা বলে ফুটবলে,
অনেক আয়োজন করা হয় এর,
মানুষ স্বপ্ন দেখে ফুটবলে,
দীর্ঘদিন ধরে আয়োজন করা হয়, তারপরে সেখানে কিন্তু এই ট্যুরিজম যেটা পর্যটন ইয়েতে অনেক আরো পর্যটনের পর্যটকদের সংখ্যা বাড়ানোর জন্য সেটা অত্যন্ত সহায়ক হয়, আর বিশেষ করে রাশিয়ার এখন একটা যে নেতিবাচক ভাবমূর্তি হয়েছে সারা বিশ্বে সেটা কাটিয়ে ওঠার জন্য তার প্রয়োজন এই বিশ্বকাপের, মানে সফল একটা বিশ্বকাপ অনুষ্ঠানের, ঠিক বললাম কি জয়ন্ত?
একেবারেই তাই রোকে, তার কারণ আমরা জানি যে যে বছর বিশ্বকাপ হয় সে বছর ব্রাজিলের অর্থনীতি পুষ্ট হয়, যে বছর বিশ্বকাপ হয় যে দেশে সেই বিশ্বকাপ হয় সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, রাস্তা ঘাট মেট্রো রেল এয়ারপোর্ট বা
এয়ারগ্রাম
স্টেডিয়াম সবকিছু মিলে পরিকাঠামোগত উন্নয়নটা এত বেশি হয় যে বিশ্বকাপ যে শুধুমাত্র একটা খেলা তখন থাকে না, একটা অর্থনৈতিক উন্নয়নের সোপান হয়, রাশিয়াও তার ব্যতিক্রমী হবে না রোকেয়া, এই কথা নিঃসন্দেহে বলা যেতে পারে।
তো জয়ন্ত আপনাকে ফিরে যেতে হবে কখন কোথায় এই মুহূর্তে কি?
আমাকে আমাকে আর একটি অনুষ্ঠানে ঢুকতে হবে এখনই একটি স্টুডিওতে, তার জন্য আমি মার্জনা চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছে, রোকে আপনার কাছেও মার্জনা চাইছি,
তবে
আলোচনা খুব ভালোভাবে হচ্ছে, আলোচনা চলতে থাকবে, রোকেয়া ধন্যবাদ,
ধন্যবাদ অনেক।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
এবং হ্যালো ওয়াশিংটনে, আমাদের আজকের আলোচ্য বিষয় রাশিয়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবল এবং রাশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্ক। আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন স্টুডিওতে, টেলিফোন নম্বর 2026193062, 2026193062। আপনারা ফেসবুক ফ্যান পেজও আপনাদের মতামত বক্তব্য প্রশ্ন পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় ফিরে যাই, আবার বলা হচ্ছে যে সেই ঠান্ডা লড়াই যুগের মতন ব্রিটেনে বসবাসকারী রাশিয়ার গুপ্তচরকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়েছে, এই যে একটা ঘটনা ঘটে গেল তার ফলে অন্য কয়েকটি দেশের সঙ্গে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার, তো নানা সমালোচনা বিতর্ক সেটা নিয়েও উঠছে, খেলা একদিকে আবার কূটনীতি রাজনীতি একদিকে। তো টেরেজা মে যেমন বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী যে রাজপরিবারের কেউ যাবেন না সেখানে বিশ্বকাপে জুন মাসে, তাদের দেখা যাবে না, আবার শীর্ষ কর্মকর্তাদের সরকারি কর্মকর্তাদেরও সেই বিশ্বকাপের মাঠে তারা যোগ দেবেন না, এই ধরনের নানান আলোচনা হচ্ছে এবং বিতর্ক চলছে। তো আমি দিলু খন্দকারের কাছে যাচ্ছি, যে দিলু, এই ধরনের যে প্রশ্ন উঠছে তার ফলে এই মুহূর্তে বিশ্বকাপের আয়োজনের উপরে প্রভাব কিছুটা পড়ছে তো বই কি, সেটা বলা বাহুল্য, কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটা আমরা জুন মাসে বুঝতে পারবো। এই মুহূর্তে চারিদিকে যেমন বাংলাদেশে কি আলোচনা হচ্ছে,
দেশে ব্যাপক সাড়া পড়েছে, কারণ বাংলাদেশে অনেকেই ফুটবল ফেডারেশনের মাধ্যমে টিকিট কিনেছে, অনেকে অনলাইনে ফিফা টিকিট কিনেছে, আবার অনেকেই কিন্তু ডাইরেক্ট ফুটবল এজেন্সির মাধ্যমে অনলাইনে টিকিট কিনেছে।
হ্যাঁ, আপনাকে যাওয়ার আগে আমি বলি, আমাদের একজন শ্রোতা ফয়সাল শিপন তিনি ফেসবুকে লিখেছেন যে বিদেশ থেকে যারা যাবেন তারা তো কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন, এরকম আশঙ্কা করা হচ্ছে কি?
না, আমরা রাশিয়ান এম্বাসিতে যোগাযোগ করেছিলাম, যেমন এবার রাশিয়া একটা অদ্ভুত নিয়ম করেছেন, যাদের ফ্যান আইডি থাকবে তাদের কিন্তু কোনো ভিসা লাগবে না। আমরা ঢাকায় যে রাশিয়ান এম্বাসি সেখানে আমরা যোগাযোগ করেছিলাম, তাদের কাছে ইনস্ট্রাকশনটা রয়েছে যাদেরই হাতে টিকিট থাকবে ফ্যান আইডি থাকবে তাদের কোনো রকম ভিসার দরকার হবে না, তারা স্ট্রেইট রাশিয়া চলে গিয়ে ভিসা নিয়ে তারা খেলা দেখতে পারবেন, এবং সেখানেও কিন্তু সুযোগ সুবিধা ব্যাপক রয়েছে, এবং পাশাপাশি যারা টুরিস্ট হিসেবে যাবেন তাদের জন্য খুব সহজ করে দিয়েছে ভিসা সিস্টেমটা, ওনা শুধু অ্যাপ্লাই করলেই হলো ভিসা পেয়ে যেতে কোনো সমস্যা হবে না,
মানে কোনো ব্যাকগ্রাউন্ড চেক করবে না, বিশ্বকাপ খেলা দেখতে যাবে বললেই সবাইকে যেতে দেওয়া হবে,
দেওয়া হচ্ছে, কারণ এটা এটা এমন একটা জিনিস, আপনি খানিকক্ষণ আগেই বললেন যে একটা ট্যুরিজমের ব্যাপার থাকে, অনেক কিছু ইনভলভ থাকে, যেমন রূপক সাহ মাঝে মাঝে রূপক সাহের অনেক লেখা আমরা দেখেছি যে যারাই বিশ্বকাপ খাবার আয়োজন করে সেই দেশটা একটা একটা লাইক এ মিনি ইন্ডাস্ট্রির মতো করে ওঠে, ফুটবলকে কেন্দ্র করে অনেক জিনিস বিক্রি হয়, হয় লক্ষ লক্ষ পর্যটক আসে, এবং দেশের কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখে, পর্যটন থেকে আরম্ভ করে বিভিন্ন সামগ্রী যে বিক্রি হয় সেটা কিন্তু একটা বিরাট অবদান, তার থেকেও বড় কথা যে ফুটবল দেশ হিসেবে ওই দেশটার পরিচিতি পাওয়া যায়। যেমন ব্রাজিলে যখন বিশ্বকাপটা হলো তখন কিন্তু অনেক শঙ্কা ছিল যে শেষ পর্যন্ত ব্রাজিলে হতে পারবে কিনা, কিন্তু ব্রাজিল কিন্তু সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এবং এইভাবেই কিন্তু রাশিয়া আমি খুবই বিশ্বাস করি, যেমন রূপসা একটা কথা বলেছিলেন যে তিন বছর চার বছর ধরে প্রচন্ড পরিশ্রম করে একটা দল কোয়ালিফাই করে, সে দলটা বিশ্বকাপ জয়ের জন্য, ২৪টা দেশই কিন্তু আর বিশ্বকাপ জিতবে না, একটা দল বিশ্বকাপ জিতবে, কিন্তু একটা কাপের জন্য লড়াই কিন্তু সবার মধ্যেই, হয়তো সুপিরিয়র কিছু দলের মধ্যেই সে চ্যাম্পিয়নশিপটা সীমাবদ্ধ। তারপরে মেসি যেমন বলেছেন যে তার এটাই শেষ বিশ্বকাপ, তিনি চিন্তা করছেন যে বিশ্বকাপটা জয় করার জন্য। ক্রিশ্চিয়ানো রোনালদো এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার, তিনি কিন্তু চিন্তা করছেন যে ইউরোপীয় কাপ জয় করেছেন, এবার বিশ্বকাপটা জিততে হবে। ওদিকে নেইমার তার জীবনের সেরা ফর্মে রয়েছেন, তারও মনে হয় যে দীর্ঘদিন ব্রাজিল বিশ্বকাপ জয় করতে পারে, উনি বিশ্বকাপটা হাতে ধরবেন। তো এইভাবে কিন্তু প্রতিটা দেশে কিছু না কিছু প্লেয়ার, তারকা প্লেয়ার, যাদের খেলা দেখার জন্য আমরা সারা দুনিয়ার ফুটবল প্রেমিকরা উন্মুখ হয়ে আছেন, তাদের কাছে কিন্তু এই রাজনৈতিক যে পরিস্থিতি এটা কিন্তু গৌণ তাদের কাছে, কারণ তারা কিন্তু সবকিছু ওভারকাম করে রাশিয়া যাচ্ছেন বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় গাভার সাথে।
হ্যাঁ, তারা একটা ভালো কিছু আশা করছেন এবং কিছুটা সময়ের আনন্দে কাটানোর কথাই চিন্তা করছেন। শঙ্কর হালদার যেমন একটু আগে ফেসবুকে লিখেছিলেন যে কালো মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এখন, তো শঙ্কর হালদার আশা করি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন একজন শ্রোতা, দীপক চক্রবর্তী, আমরা তার সঙ্গে কথা বলে নি একটু। হ্যালো,
জি আপু নমস্কার।
নমস্কার, বলুন, কেমন আছেন?
আমি জি আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে শ্রী দীপক চক্রবর্তী বলছি।
হ্যাঁ হ্যাঁ বলুন।
আজকে যে রাশিয়াতে যে আমাদের ফুটবল খেলা যে ঐতিহাসিক যে খেলাটা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সবচেয়ে যেটা মনে করি জনপ্রিয় হচ্ছে ফুটবল খেলা। কেন এখানে সকল যে কৃষক বলি এবং কি আমাদের ছোট ছোট ভাই বোন বলি এবং বাবা মা বলি, আমরা কিন্তু একসাথে টিভি দেখি, ফুটবল খেলা উপভোগ করে থাকি। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে প্যানেলিস্ট যে আছে, আজকে তারা চমৎকার চমৎকার কথা বলতেছেন, খুবই ভালো লাগতেছে, অসংখ্য খুব ভালো লাগতেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে।
জি জি, যেহেতু আমরা ভয়েস অফ আমেরিকার নিয়মিত শ্রোতা, তা আমাদের প্রশ্ন হচ্ছে প্যানেলিস্টের কাছে, এইবার ফুটবল খেলাতে কে জিততে পারে এবং কেমন সম্ভাবনা আছে? আর আরেকটি প্রশ্ন হচ্ছে, যেমন আমরা এবার যে ক্রিকেট খেলাতে একটা বিষয় লক্ষ্য করে দেখলাম, সেই বিষয় হচ্ছে যে গ্যালারিতে অনেক জনের ক্রিকেট বাজি ধরানো হয়, এই বাজিগুলো অবশ্যই আমাদের মোটে কোনো কাম্য নয় আর কি। তা আসিয়াতে যখন ফুটবল খেলাটা হবে, এরকম কোনো কি বাজি কি ওখানে কি হয় কি এবং কি বাজি কি লাগে কি? এই দুইটা প্রশ্ন আমার প্রেরণ অতিথির কাছে ছাড়িয়ে গেল। নমস্কার।
নমস্কার, আমি প্রথমে রূপক সাহার কাছে আসছি যে এখন দীপক চক্রবর্তী যেমন বললেন যে বাজি ধরা হয় কিনা আর বিশ্বকাপের। হ্যাঁ বলুন।
হ্যালো, আচ্ছা আমি যেটা বলছি, উনি প্রথম কোয়েশ্চেনটা যেটা করলেন যে এবার কারা বিশ্বকাপ জিততে পারে, এটা নিয়ে আমি একটু বলি।
হ্যাঁ,
মানে আমার এই বেশ কয়েকটি বিশ্বকাপ করার পর যে অভিজ্ঞতাটা হয়েছে, আমার মনে হয় যে সমস্ত টিম গুলো চ্যাম্পিয়ন হয়ে গেছে অতীতে, এবারও তাদের মধ্যে কেউ না কেউ চ্যাম্পিয়ন হবে। কথার ব্যাপার হচ্ছে যে যারা চ্যাম্পিয়ন অতীতে হয়েছে তাদের মধ্যে এবার একটা টিম নেই ইতালি, বাকি যে টিম গুলো রয়েছে তাদের মধ্যে আরেকটা সত্য হচ্ছে যে টিম গুলোর ধরুন গড়পড়তা বয়স হচ্ছে ২৭-২৮, এটা হচ্ছে কারেক্ট বয়স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য। নাম্বার ওয়ান হচ্ছে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারাই চ্যাম্পিয়ন হবে, নাম্বার টু হচ্ছে সেই টিমটার বয়স যদি ২৭-২৮ মধ্যে হয় তাহলে তারা চ্যাম্পিয়ন হবে, যদি সেই টিমটা ৭টা ম্যাচে ইনজুরি ফ্রি থাকতে পারে, মানে যে সমস্ত মেন প্লেয়ার গুলো যারা ওয়ার্ল্ড কাপ জেতানোর পক্ষে সম্ভব, যাদের পক্ষে তাদের যদি ইনজুরি না হয়, হঠাৎ যদি ইনজুরি না হয় তাহলে সেই টিমটা চ্যাম্পিয়ন হবে। আরেকটা শর্ত হচ্ছে যে যদি কার্ড সমস্যা না থাকে, মানে কোনো ভাইটাল ম্যাচে নাকি সেমিফাইনাল ম্যাচে একটা বড় প্লেয়ার সে কার্ড দেখলো, লাল কার্ড দেখলো, মাঠ ছেড়ে বেরিয়ে গেল, তাহলে কিন্তু পরবর্তী ফাইনালে গিয়ে সেই টিমটা মুক্তব্যে পড়তে পারে। তো এবারে সিচুয়েশন তো কিন্তু ঠিক তাই, যে ২২টা টিম খেলছে তাদের মধ্যে আপনি অন্তত ১২টা টিমকে সামনের দিকে রাখতে পারেন যাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।
গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ যারা ছিল জার্মানি এবং আর্জেন্টিনা, তাদের সম্ভাবনা কতখানি দেখছেন?
আমি বলছি জার্মানি, এই এই দেখুন এই যে আমাদের এই রিসেন্টলি মার্চ মাসে, মে মাসে এবং জুন মাসে এই তিনটে মাস ধরে এরা ফাইনাল প্রিপারেশনটা নেবে, মানে প্লেয়াররা তো বিভিন্ন ক্লাবে খেলে খেলে বেড়াচ্ছে, ইউরোপের বিভিন্ন ক্লাবে, ল্যাটিন আমেরিকার বিভিন্ন ক্লাবে, এখন কোচ তাদের দিয়ে একটা বিশেষ বিশেষ কতগুলো টিম বেছে নিয়ে তাদের এগেনস্টে এই প্রিপারেশন ম্যাচ গুলো খেলবে এবং টিমটা ওয়েটটা জানার চেষ্টা করবে। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে মার্চ মাসে যে দুটো করে এরা ম্যাচ খেলে, বড় বড় টিমগুলো দুটো করে ম্যাচ খেলে, সব টিম কিন্তু সমমূল্যে মানে সমান মানের টিমের সঙ্গে খেলতে চায় না, তারা একটু নিচু টিম মানে একটু কম শক্তি সম্পন্ন টিমের সঙ্গে ফুটবলটা খেলে নিয়ে কম্বিনেশনটা বা ট্যাকটিক্সটা তারা যাচাই করে বা ঝালাই করে নেয়। তো এখানে কতগুলো খুব আনপ্রেডিক্টেড রেজাল্ট হয়েছে। আর্জেন্টিনার কথা বললেন, আর্জেন্টিনা খুব বিশ্রীভাবে এই ম্যাচটায় হারলো স্পেনের কাছে, কিন্তু এর মানে এই নয় যে আর্জেন্টিনা টিমটা খুব খারাপ, ওয়ার্ল্ড কাপে গিয়ে খুব খারাপ খেলবে, এটাও কোচদের ট্যাকটিক্স থেকে। সাম্পাওলিকে আমি ভালো করে চিনি যে আর্জেন্টিনার কোচ, তাদের তাদের হয় কি তারা কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে তাদের ফাইনেস্ট ফর্মটা কিন্তু এই প্রিপারেশন ম্যাচের গুলোর মধ্যে দেখাবে না, যেমন মানে এক গোলে জিতবে, দু গোলে জিতবে, কতগুলো টিম আছে ভীষণ ভ্যাম্পায়ার, তারা তিন গোল চার গোল পাঁচ গোল মারবে, কিন্তু ওয়ার্ল্ড কাপের মেইন আসরে গিয়ে তারা মুখ থুবড়ে পড়বে।
হ্যাঁ, কিন্তু এই যে ব্রাজিল আর জার্মানি রূপক, এই যে
এক গোলে হারলো,
হ্যাঁ বলুন, ব্রাজিল আর জার্মানির যে ম্যাচটা হলো
এই ম্যাচটা, দেখুন জার্মানির যে টিমটা 7-8 গোলে হারিয়েছিল ব্রাজিলকে গত ওয়ার্ল্ড কাপে, এই টিমটা জার্মানির একটা ভীষণ অসুবিধা হচ্ছে তাদের মিডফিল্ড কিপারটা নেই, নুয়ের এখন ইনজিওর, গত সেপ্টেম্বর থেকে খেলতে পারেনি, ফলে সে এপ্রিল মাসে ফিট হয়ে যাবে কিনা, ফের জার্মানি টিমে সে ইনক্লুডেড হবে কিনা, এখন প্রত্যেকটা বড় বড় টিম তারা 13-15 প্লেয়ার মোটামুটি টিমের জন্য বেছে ফেলেছে, কিন্তু বাদবাকি 15-23 প্লেয়ারটা এইবার তারা মে মাসে বা জুন মাসে তারা প্রিপারেটরি ম্যাচ গুলো খেলে তারপরে তাদের ইনক্লুড করবে, এবং ঠিক ওয়ার্ল্ড কাপের 10 দিন আগে তারা কিন্তু ফাইনাল টিমটা সিলেক্ট করে এবার ফিফার কাছে পাঠাবে। সুতরাং পুরো টিম না দেখে বোঝা সম্ভব না, যেমন ফ্রান্স টিমে আপনার ফুটবল খেলবে না বলছে, কারণটা কি ওই ওকে নাকি বর্ণবিদেশী আওয়াজ দিয়েছিল রাশিয়ায় খেলতে গিয়ে, সেই কারণে ও খেলতে যাবে না, এরকম অনেকগুলো প্লেয়ার যারা থাকে টিমের ভরসা যে একটা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, এইরকম অনেকগুলো টিম। জার্মান টিমটার কথা বললে অনেকগুলো প্লেয়ার যারা গতবারের চ্যাম্পিয়ন করেছিল তাদের অনেকেই অফফর্মে আছে, যেমন আপনার মনে আছে নিশ্চয়ই ফাইনালে যে ম্যাচটা খেলেছিল জার্মানি বলে যে টিম প্লেয়ারটা গোল করেছিল, সেই প্লেয়ার কিন্তু এই বছর খুব অফফর্মে
আছে
ফাইনালি। তারপরে খেদিরাও খুব একটা ভালো ফর্মে নেই, মানে মেইন ম্যান গুলো তারা কি ফর্মে আছে
সেটার উপরে ডিপেন্ড করে। আর 4টি বছর,
হ্যাঁ
রূপক, এটা মানে বিশ্বকাপের খেলা তো 4 বছর পর পর আসে, সুতরাং একজন খেলোয়াড়ের জীবনে কিন্তু 4টি বছর একজন ফুটবলারের জন্য অনেক বিরাট। আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
প্রযোজক তাহিদুল ইসলাম বলছেন যে কেউ লাইনে আছেন বোধ হয় কোনো শ্রোতা, আমরা তার বক্তব্য শুনে নি। হ্যালো,
জি আসসালামু আলাইকুম।
হ্যাঁ বলুন।
লিয়াকতারি বলছি চট্টগ্রাম বাংলাদেশ থেকে।
হ্যাঁ কেমন আছেন ভাই?
জি আপনি ভালো আছি, আপনারা ভালো আছেন তো ভাই?
আমরা ভালো আছি। আপনি তো শুনছেন আলোচনা, আমাদের আলোচনা হচ্ছে বিশ্বকাপ এবং রাশিয়া, এই নিয়ে বিশ্বকাপ এগিয়ে আসছে। ফুটবল সবথেকে মানে সবথেকে প্রিয় খেলা বিশ্বের, যেটা বলা হয় একটা উৎসব, আর সেই খেলাকে হবে রাশিয়ায়, এবং রাশিয়াকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিতর্কের ঝড় উঠেছে নানা দিক থেকে, কূটনীতি, রাজনীতি, এমনকি খেলার মাঠের খবর মানে পাওয়া যাচ্ছে, যেমন কোন বল দিয়ে খেলা হবে সেটা নিয়েও আলোচনা হচ্ছে। তো লিয়াকত, আপনার বক্তব্য কি?
আমি বলতে চাচ্ছি যে আপনি যে কথা বলছেন, জনপ্রিয়তার শীর্ষে ফুটবল খেলা, যেটার বাংলাদেশেও শহর গ্রামে গঞ্জে পাড়া মহল্লা পর্যন্ত সেই আমের খুশি আছে। যদি এই বিশ্ব এই ফুটবল খেলা করে যদি রাজনীতিকে নিয়ে আসে, তাহলে পৃথিবীর অনেক অনেক দর্শক এখানে হতাশ হবে, হতাশায় ভুগবে, এই খেলার আনন্দ থেকে
বঞ্চিত হবে।
বিশ্ব এই খেলাকে নিয়ে রাজনীতি না করলে আমার মনে হয় বিশ্ব আরো ভবিষ্যতের মধ্যে আরো আগিয়ে যেতে পারবে, আমাদের এই নতুন যুবক ইয়ং জেনারেশন আরো আগিয়ে যেতে পারবে খেলাধুলার মধ্যে, সাথে আমাদের বন্ধুত্ব স্বরূপ
খেলাটাই বড় হয়ে উঠবে, রাজনীতি কূটনীতি বাদ পড়ে যাবে। তো মিজানুর রহমান, আমি আপনার কাছে ফিরে আসছি। মিজান, আপনি তো নিউ ইয়র্কে বসে আছেন এবং যুক্তরাষ্ট্র রাশিয়াকে নিয়ে অনেক কিছুই হচ্ছে, তো বিশ্বকাপের উপরে তার প্রভাব কি হবে?
বিশ্বকাপের উপরে প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই বিশ্বকাপ ফুটবল হলো বিশ্বের একটা উৎসব, বিশ্বের প্রতিটি দেশের নাগরিক এই উৎসবটা একসাথে উপভোগ করে থাকেন। আপনার এই রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্কের টানাপোড়নের বিষয়টির উৎপত্তি ঘটে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্ট আমেরিকার
ইলেকশনের
টানাপোড়নটা শুরু হয়েছে, এখনো চলছে। আপনার প্রথম অভিযুক্ত করা হয় যে আমেরিকার নির্বাচনে রাশিয়ার কয়েকজন স্পাইকে আপনার অভিযুক্ত করা হয়, 13টি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। তারপর পরই আমরা দেখলাম যে সারা ইউরোপে এই রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের জন্য একটা উৎসব চলছে। অতি সম্প্রতি আপনার প্রথম ঘটনাটি ঘটে আপনার ব্রিটেনে, সেখানে তাদের প্রধানমন্ত্রী টেরেসা মে একসাথে আপনার 12 জন কূটনীতিককে বহিষ্কার করলেন। তারই জের ধরে আপনার সারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে 60 জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে আগে পরে মিলিয়ে আপনার 100 জন কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। সেখানে আরেকটা জিনিস যে আমরা হালকাভাবে দেখলেও বিষয়টা আমার কাছে হালকা বলে মনে হচ্ছে না, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী যখন বলেন যে তাদের কোনো ডিপ্লোমেট সেখানে যাবেন না, রাজপরিবারেরও কেউ যাবেন না, সেখানে একটা শঙ্কা তো থাকেই সব সময়।
তবে উৎসব, বিশ্বকাপের উৎসব যখন শুরু হবে,
যেমন আমরা ভাবছি যখন শুরু হবে, আমি একটা কথা বলি, যেটা বলছিলাম যে অন্যান্য বিশ্বকাপের সময় আমরা বিভিন্ন ধরনের হুমকি ধুমকি শুনেছি, কিন্তু এবারের বিশ্বকাপের ঠিক পূর্বে যে কূটনৈতিক যুদ্ধটা শুরু হয়েছে এটা কিন্তু অত ব্যাপকভাবে কোনো বারই দেখা যায়নি।
যে কারণে এখানে, হ্যাঁ বলুন,
যে কারণে এখানে একটা সংকট তৈরি হয়েছে। আপনি
জানেন, আমি আমি রূপক একটা কথা বলবো,
হ্যাঁ হ্যাঁ রূপক বলুন।
হ্যাঁ, আমি বলছি যে এই সমস্ত সংখ্যাটা একেবারে যারা খেলার বাইরের জগতের লোক তাদের মনে হচ্ছে, আমরা যারা ফুটবল নিয়ে চর্চা করি আমরা জানি যে যদি কোনো টিম পুল আউট করে, আমি রাজনৈতিক কারণে আমার প্রধানমন্ত্রী কাকে বহিষ্কার করেছিলেন সেই কারণে আমি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, তারপরে ফিফা তাকে কি শাস্তি দেবে সেটা মানে আপনি চিন্তাও করতে পারছেন না। এই ইরান ইরাক টিমটা 40 বছর ধরে সাসপেন্ডেড ছিল, কোম্পানিগুলো আছে এবং সেই কোম্পানিগুলো তারা ফুটবলের বেনিফিটের জন্য অনেক কিছু করে, প্রত্যেকটা দেশ তারা বেনিফিটেড হয়। সুতরাং কেউ এই ঝুঁকিটি নেবে না, বিশেষ করে যারা ফুটবল অ্যাসোসিয়েশনের লোক তারা কিন্তু ওই প্রধানমন্ত্রীর কথাও কেউ মানবেন না, কারণ জানেন যে ফিফা কি ধরনের করা হতে পারে এবং বয়কট করার যে মানে খেসারত
গোলরক্ষকরা যেমন বলেছেন যে বল নিয়েও কিছুটা বিতর্ক দেখা দিচ্ছে, যে বলটি এবার ব্যবহার করা হবে এই প্রীতি ম্যাচগুলোকে, ওয়ার্ম আপ ম্যাচেস এর মধ্যে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেই নিয়ে স্পেন এবং জার্মানির গোলরক্ষকরা আপত্তি জানিয়েছেন, কিন্তু তারা বলছেন যে এখন তো আর বিকল্প নেই, এটাতেই আমাদের অভ্যস্ত হতে হবে, এটা নিয়েই আমাদের খেলা শুরু করতে হবে এবং এই এটা কঠিন হবে যে কারণ এই বলটি কিভাবে মাঠে গড়ালো, গোলরক্ষকরা বলছেন যে দূর থেকে সেই তার বলের গতি দেখে।
আমি একটা কথা আপনাকে বলছি, এই বল নিয়ে কথা হচ্ছে প্রত্যেক বছরই আমরা শুনি, প্রত্যেকবারই বলে নতুন নতুন বল যারা ম্যানুফ্যাকচারিং করেন তাদের এই বলগুলো তারা সাপ্লাই করে ফিফাকে 1 বছর আগে, এবং ফিফা যে সমস্ত টিমগুলো এই ওয়ার্ল্ড কাপ খেলতে পারে তাদের কাছে এই বল ছ মাস আগে পৌঁছে যায় যে তোমরা এই বলটি ওয়ার্ল্ড কাপ খেলবে, সুতরাং ঘরের মাঠেও তোমরা ন্যাশনাল প্র্যাকটিস করিও। ফলে এখন এবং প্রত্যেকবারই গোলকিপাররা বলেন যে আমাদের সার্ভিং থেকে আমরা বুঝতে পারছি না, আমাদের বল ঘুরে যাচ্ছে অনেক, আমাদের হাতের নাগাদের বাইরে চলে যাচ্ছে। সুতরাং এইটা কোনো এক্সকিউজ নয় যে গোলকিপার এটা বলছেন, সেটা তিনি বলার তার উচিত নয়। কারণ আর ছ মাস আগে থেকে ফিফা প্রত্যেকটি দেশে এই বলগুলো পাঠিয়ে দেয় যে তার তোমরা প্র্যাকটিস করে এসো। তার দক্ষতার কথা তখন ভাবা হবে না, এই সমস্ত হয় আমরা অনেক দেখেছি। আমার মনে হয় না এই বিতর্কটা বেশি দূর
এই মুহূর্তে, যেটা আসলে বড় হয়ে উঠছে যে স্পেন অত্যন্ত দক্ষ একটি দল এবং জার্মানির গোলরক্ষক, স্পেনের ডাভিড এবং পেপে এবং জার্মানির মার্ক আন্দ্রে, তারা আর কি এই অভিযোগটা প্রথম উঠিয়েছেন। চারিদিকে শোনা যাচ্ছিল একটু বল নিয়ে, তো আপনি যেমন বললেন যে প্রত্যেকবার
যখন বাঁচা হয় রোকেয়া, তখন কিন্তু বড় বড় প্লেয়ারদের, প্রত্যেকটি দেশের নাম করা প্লেয়ারদের, হয়তো দেখা যাবে স্পেনের ইনিয়েস্তাকে সেই টিমে নেওয়া হয়েছিল, একটা বাঞ্চ অফ ফুটবলার্স তাদের নেওয়া হয় এবং তাদের মতামত নেওয়া হয়। তাদের স্পেনের গোলকিপার যদি বলে থাকেন, স্পেনের আরেকজন প্লেয়ার ইনিয়েস্তা, তিনিও হয়তো বলেছেন না এই বলটা খুব চলবে, এই বলটা আমাদের পক্ষে ভালো। এগুলো হয়, এগুলো দিয়ে মাথা খুব একটা দেওয়ার রাজনীতির কথা বলা হচ্ছে, আমি তো নিজে ছিলাম, আমি যখন ইরান এবং আমেরিকার মধ্যে সম্পর্কটা খারাপ হয়েছিল তখন ম্যাচটা কিন্তু খেলতে হয়েছিল যুক্তরাষ্ট্র, মানে ইউএসএ কেও খেলতে হয়েছিল, ইরানকেও সেই ম্যাচ খেলতে হয়েছিল এবং আমি সেই ম্যাচে উপস্থিত ছিলাম। সুতরাং এই রাজনৈতিক নেতাদের ফতোয়া কিন্তু ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা মানবেন না, তারা জানেন যে কি শাস্তি অপেক্ষা করে থাকবে। কারণ এই এলিমিনেশন রাউন্ডটা হয়ে গেছে, এখন কোন রকমে লর্চার হবে না, গ্রুপিং হয়ে গেছে। কোন ইংল্যান্ড যদি আইসল্যান্ড যদি মানে সরিয়ে নিতে চায়, তাতে ইয়েতে কোনো অসুবিধা হবে না, রাশিয়ার কোনো অসুবিধা হবে না, ফিফার কোনো অসুবিধা হবে না। কিন্তু মুশকিলে পড়বে হচ্ছে যারা বয়কটের কথা ভাবছে, তাদের জন্য অসুবিধা, মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
দিলু খন্দকার, আমি আপনার কাছে ফিরে আসছি আবার। আপনি এতক্ষণ যে শুনছিলেন এই বল নিয়েও কথা উঠলো এবং তারপরেও ভাবা হচ্ছে যে না, এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ বিশ্বকাপ যতই কাছে এগিয়ে আসবে ততই আরো বিতর্কের ঝড় বাড়বে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপ সুন্দরভাবেই সম্পন্ন হবে, কি মনে করেন?
এটা এটা আমি সবসময় বিশ্বাস করি, প্রতিটা বিশ্বকাপ শুরুর আগে এই ধরনের আলোচনা সমালোচনা হতে থাকে, বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর পর সব সমালোচনা স্তব্ধ হয়ে যায়, সেখানে ফুটবলের জয় হয়। কারণ আমি এখনো মনে করি যদি ইংল্যান্ড ফাইনালে যায়, তখন কি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার এই যে এখন যে বক্তব্যটা সেটা ধরে রাখতে পারবেন? আমার কিন্তু মনে হয় না। কারণ তখন দেখা যাবে ইংল্যান্ডের সর্বোচ্চ কর্মকর্তারা তারা সবাই ওই ফুটবল ফাইনাল দেখতে হাজির হয়ে গেছেন। তো এটা হলো পলিটিক্যাল একটা প্রেশারে রাখার জন্য এটা হতে পারে, যে রাজনীতির একটা চাল হতে পারে। কিন্তু আমার মনে হয় না যে বিশ্বকাপ ফুটবল রাশিয়া একটা ভালো আয়োজন করবে, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। এবং একটা এক্সাইটিং ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে এটা আমি বিশ্বাস করি। কারণ রূপকদা একটা কথা বলেছিলেন যে ইউরোপে যখন খেলা হয় তখন ইউরোপিয়ান দলগুলির প্রাধান্য থাকে, আবার লাতিন আমেরিকা যখন খেলা হয় তখন লাতিন আমেরিকান দলগুলির প্রাধান্য থাকে। এবারও কিন্তু ঠিক ইউরোপে ফুটবল, অতএব লাতিন আমেরিকা আর ইউরোপের যে একটা লড়াই, ফুটবলের যে দীর্ঘদিনের লড়াই জার্মানি ইংল্যান্ড স্পেনের সাথে, আর্জেন্টিনা ব্রাজিল, সেই লড়াইটা কিন্তু আমরা দেখব। কারণ সারা দুনিয়া মুখিয়ে আছে কিন্তু সেই ধ্রুপদী ফুটবলের সাথে পাওয়ার ফুটবলের যে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা সেটা দেখার জন্য।
পাওয়ার ফুটবল তো দেখবেন দিলু খন্দকার, এর মধ্যে আবার বিশেষজ্ঞরা এবং ফিফা খুদ ফিফার আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও এই আশা ব্যক্ত করেছেন যে তারা রোনাল্ডো, মেসি এবং এদের মতন আরো অনেক তরুণ ফুটবলারকে দেখতে পাবেন এবারের খেলার মাঠে, চমক জাগাবে। তো আপনাদের কি ধারণা, যেমন ইংল্যান্ডের এবং আর্জেন্টিনার বলেছে যারা আছে খেলোয়াড়, তারা নিজেরাও বলছে যে তাদের মধ্যে থেকে বিশ্বকাপে যারা খেলতে যাচ্ছে যে একেবারে তরুণ কোনো খেলোয়াড়, একেবারে নতুন কোনো মুখ চমক জাগাবে? দিলো
হ্যাঁ, এটা মাইকেল ওয়েন কথাটা বলেছেন যে এবার নতুন কোন ফুটবলার, ইয়াং ফুটবলার যারা বিশ্বকাপটা মাতাবে, এটা কিন্তু বলাই যায়। কারণ এক একটা বিশ্বকাপ কিন্তু এক একজনের জন্য আলাদা রকম হয়ে আছে। যেমন রূপকদা একটা কথা বলেছিলেন যে ওই সাতটা আটটা ম্যাচে যে দলটা ভালো থাকবে, ফিটনেস যাদের থাকবে, যাদের কোনো ইঞ্জুরি প্রবলেম থাকবে না, কার্ড প্রবলেম থাকবে না, তারাই কিন্তু বিশ্বকাপ জিতবে। এবং বিশ্বকাপে কিন্তু রোকেয়াপ আপনি খেয়াল করবেন, যারা বিশ্বকাপ জিতেছে তারাই কিন্তু পালাক্রমে বিশ্বকাপটা জিতছে। খুব একটা নতুন দলের কিন্তু জায়গা হচ্ছে না। যেমন গতবার বলা হয়েছিল যে সোনালী প্রজন্মের ফুটবলার রয়েছে বেলজিয়ামে, এক ছাট ফুটবলার, অনেক তারকা ফুটবলার ছিল, কিন্তু তারা কিন্তু বেশি দূর এগোতে পারেনি। এবার যেমন বলা হচ্ছে ফ্রান্সকে অনেক তরুণ ফুটবলার সমৃদ্ধ দল, ফ্রান্সের দিকেও সবাই তাকিয়ে আছে। আইসল্যান্ড একটা রূপকথার জন্ম দিয়েছিল ইউরোপিয়ান ফুটবলে, সেই আইসল্যান্ডও রয়েছে। তবে তারপরও বড় কথা, মানুষ কিন্তু চেয়ে থাকবে মেসি, নেইমার, রোনালদোর দিকে, কারণ ওরা মেগা স্টার ফুটবলের। ওরা কি করে, সবার কিন্তু বাজিটা ওই মেসি, রোনালদো আর নেইমারের দিকে, যে
তাদের দিকে দৃষ্টি থাকলেও দিল, কিন্তু তাদের মতোই আরো অনেক রোনালদো হয়তো এগিয়ে আসবে। আমরা ফেসবুকে দেখছি অনেকেই শুনছেন আমাদের অনুষ্ঠান এবং তাদের মতামত বক্তব্য পাঠিয়েছেন। কয়েকজনকে আমরা টেলিফোনে নিয়েছি, মোহাম্মদ ইমাম হোসেন, শেখ জামাল, নিমাই রায়, আশরাফ মির্জা, মোহাম্মদ সোহেল মোল্লা, মোহাম্মদ আরিফ, শঙ্কর হালদার, তার কিছু মন্তব্য আমরা নিয়েছি, মোহাম্মদ আকিল, মোহাম্মদ আবদুল্লাহ, হাসান মঞ্জুর, পীযূষ পায়রা, লিয়াকত আলীর সাথে কথা হলো, ফয়সাল আহমদ শিপনের মন্তব্য আমরা নিয়ে জবাব দিয়েছি, শিভেন্দু পাল, আশরাফুল ইসলাম, আহমেদ মুনির, এবং আরো অনেকের মন্তব্য আসছে। ভাই, আমাদের হাতে আর আজকে খুব একটা বেশি সময় নেই। আমি সবশেষে সংক্ষেপে তিনজনের কাছে এই মুহূর্তে যারা টেলিফোনে রয়েছেন, দিলু খন্দকার মিজানুর রহমান নিউ ইয়র্কে, রূপক সাহা কলকাতায়, দিলু খন্দকার ঢাকায়, তাদের প্রত্যেকের কাছে যাব এক এক মিনিট করে, যদি আপনারা বলেন এবারের বিশ্বকাপ থেকে আপনাদের আশা কি। আমি প্রথমে যাচ্ছি নিউ ইয়র্কে মিজানুর রহমানের কাছে।
আমার বিশ্বকাপ থেকে যে আশাটা, সেটা হলো যে ফুটবল বা খেলা এমন একটা জিনিস যেখানে সৌহার্দ্য, সম্প্রীতি সমস্ত জাতিকে এক করে, সেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি আর পৃথিবীর যে কোনো ক্ষেত্রেই বা যে কোনো দেশের ক্ষেত্রে দেখি না কেন, একমাত্র খেলা এমন একটা জিনিস যেখানে মানুষকে সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে আবদ্ধ করতে পারে। এবারের বিশ্বকাপে আমার স্বপ্ন যেটা থাকবে, আকাঙ্ক্ষা যেটা থাকবে, যে সারা বিশ্বে যেই যুদ্ধ বিগ্রহ চলছে অথবা কূটনৈতিক বহিষ্কার চলছে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের যে সাংঘর্ষিক বিষয়গুলো চলছে, আমি প্রত্যাশা করব যে এই উৎসবের মাধ্যমে, এই উৎসবটাকে যেভাবে সবাই সুন্দরভাবে গ্রহণ করেন, এই এই উৎসব ফুটবলকে কেন্দ্র করে বিশ্বের সমস্ত দেশ একই শান্তির বাতায়নে ফিরে আসবে, এই প্রত্যাশাটুকু আমি করছি।
ধন্যবাদ মিজান। আমি যাচ্ছি রূপক সাহার কাছে, আপনি কি মনে করছেন?
দেখুন, প্রত্যেকবারই যখন আমরা ওয়ার্ল্ড কাপ করতে যেতাম তখন আমাদের মনে হতো, আচ্ছা এবার মানে আমাদের যেহেতু ভারতীয় এবং বাঙালি, আমাদের তো এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি আমাদের সমর্থনটা থাকে, মানে পুরো ধরুন এপার বাংলার সমস্ত ফুটবল পাগলরা তারা দুটো ভাগে ভাগ হয়ে যান, তো সেই কারণেই মানে আমার কিন্তু প্রত্যেকবারই মনে হয় আছে এবার কি এমন একটা চমক হতে পারে না, যে কোন একটা টিম যারা আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি এবার চ্যাম্পিয়ন হলো। ধরুন এবারই আমি বলছি দুটো ইউরোপিয়ান টিমের কথা আমি বাদ দিই, যারা গত কয়েকটা ওয়ার্ল্ড কাপে বেশ সুন্দর পারফরমেন্স করেছে এবং তাদের প্রায় ছুটে ছুটে ছুটেও তারা পারেনি, যেমন দিলু একটু আগে বললো, কারেক্টলি বললো যে বেলজিয়াম টিমটা, এদের টিমটা এবারও কিন্তু খুব ভীষণ ভাবে খুব সংঘবদ্ধ একটা দল, ট্যালেন্টেড একটা দল। অনেক সময় হয় কি ওই যেগুলো বললাম কোনো না কোনো কারণে ক্লিক করে না টিমটা, তো এই বেলজিয়াম টিমটা আমি চাইবো যে এই এই ধরনের টিম, বেলজিয়াম, ক্রোয়েশিয়া আরেকটা টিম, তাদের ফুটবল অফুরন্ত ট্যালেন্টের ভান্ডার। এবং হয় কি যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে দেশ চ্যাম্পিয়ন মানে মানে এই ওয়ার্ল্ড কাপটা করে সেই দেশ কিন্তু মানে রিসেন্টলি ফ্রান্সের পর আর কেউ হতে পারছে না, তো আমি আশা করি রাশিয়া যারা এত বছর ধরে ফুটবল ওয়ার্ল্ড কাপে যারা পার্টিসিপেশন যাদের রয়েছে।
রূপক, আমাদের হাতে খুব একটা সময় নেই, আমি হ্যাঁ এখন আমি দিলুর কাছে যাব। আমি বুঝতে পারছি যে নতুন কোন দেশ এসে চমক জাগায়। দিলু খন্দকার সবশেষে কি বলবেন?
আমারও কিন্তু সেটা মনে হচ্ছে যে নতুন কোন দেশ এসে চমক জাগাবে। তবে আমি একটা জিনিস আশা করব যে এই যে কূটনৈতিক যে একটা অস্থিরতা ফুটবল তাতে পানি ঢেলে দিবে এবং বিশ্বকাপের একটা জমাট আয়োজনের মধ্য দিয়ে সারা দুনিয়ার যে একটা বৈরী ভাব সেটা উড়ে যাবে
এবং এক মাস আমরা শান্তিতে চমৎকার একটি উৎসব উপভোগ করব। দিলু খন্দকার, রূপক সাহা, মিজানুর রহমান, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা আমাদের এখানেই শেষ করতে হয়। আশা করছি সুন্দর বিশ্বকাপ দেখার।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন
এবং শুরুই করছি আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের একটি রিপোর্ট দিয়ে। রিপোর্টের মুখপত্রে জহুরুল আলম লিখেছেন যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 5 বছরের সাজা কেন বাড়ানো হবে না সেটা জানতে চেয়ে রুল জারি করেছে।
দুর্নীতি দমন কমিশন দুদকের এক রিভিশন আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বুধবার এই রুল জারি করে। আদালত রাষ্ট্র এবং খালেদা জিয়াকে 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছে। রুলে বলা হয়েছে এই মামলায় বিচারিক আদালতে দেয়া রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে যে আপিল করেছেন সেই আপিলের সাথেই এই রুলের ওপর শুনানি হবে। গত 8ই ফেব্রুয়ারি এই মামলার রায়ে বিচারিক আদালত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছর এবং তার ছেলে তারেক রহমান সহ 5 আসামির প্রত্যেককে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করে। রায়ের দিন থেকেই খালেদা জিয়া কারাগারে রয়েছেন। এদিকে অসুস্থ থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে জেল থেকে বুধবার বিচারিক আদালতে হাজির করা সম্ভব হয় নাই। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবার অন্যান্য শিরোনাম সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস রাশিয়াকে বিপজ্জনক রূপে চিহ্নিত করেছেন, বেপরোয়া আচরণ তার বলেছেন তিনি। বলেন, ওই যে প্রাক্তন রুশ গুপ্তচর ও তাঁর কন্যার উপর ব্রিটেনে সামরিক মাত্রার নার্ভ বিষের হামলা চালানো হয়, বোঝাই যায় যে মস্কোর হাত ছিল তাতে। এক ব্যক্তি ও তাঁর কন্যার উপর খুনে হামলা, এই যদি হয় সূচনা, পরেরটা তার কেমন হবে, বলেন ম্যাটিস প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সমবেত সাংবাদিকদের কাছে। ওই যে ঘটনায় রাশিয়ার বিপক্ষে কূটনৈতিক পাল্টা প্রতিক্রিয়ার উদ্ভব ঘটে সে সম্পর্কেই সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করছিলেন। চীন বলছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেজিং এক গোপন সফরকালে কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার ব্যাপারে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রবৃত্ত হওয়া নিয়ে তার দায়বদ্ধতার কথা নিশ্চিতভাবে ব্যক্ত করেছেন। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার নেতার ছবি ছাপিয়ে লিখেছে, কিম ও তাঁর পত্নী রি সোলজু রবিবার থেকে বুধবার পর্যন্ত অসরকারি সফরে বেজিং গিয়েছিলেন। যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন পল স্টিভেন্স ফ্লোরিডা রাজ্যের পার্কল্যান্ডে প্রাণঘাতী স্কুল শুটিংয়ের প্রতিক্রিয়ায় যে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয় তার উল্লেখে পরিবর্তনের সূচনাকল্পে দ্বিতীয় সংশোধনী খারিজের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র অর্থনীতি 2017-র প্রথম কমাসে যেমনটি ভাবা গিয়েছিল তার চেয়েও একটু বেশি তেজি ভাব নিয়ে বেড়েছে, সম্প্রসারিত হয়েছে বাৎসরিক 2.9% হারে। আজ বুধবার বাণিজ্য দপ্তর থেকে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তাতে দেখা যায় যে ভোক্তা খাতে তেজি ভাবই এ বৃদ্ধির মূল কারণ। অনসান সুচির এক ঘনিষ্ঠ মিত্র মিয়ানমারের সংসদ কর্তৃক দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। উইন মিন্ট এখন হিতিন খিওয়াওয়ের জায়গায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ভগ্নস্বাস্থ্যের কারণ দর্শিয়ে হিতিন খিয়াও গত সপ্তাহে পদত্যাগ করেছিলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম এবং প্রকৌশলী ছিলেন জো গেল। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.